আমানত নষ্ট হয় না, আল্লাহর মত রেখে গেলাম, এই দোয়া পড়া গেলে পড়ে গেলে ফিরে আসা পর্যন্ত বাড়িতে কোনো কিছু ঘটবে না। তো মা বললেন যে বাবা এটা আল্লাহর কাছে আমানত রাখা হয়েছে, আমানত নষ্ট হতে পারে না, যাও তুমি। তুমি কিভাবে কোথায় খোঁজ করবো এই বিশাল জঙ্গলে? মা বললেন কি তুমি জঙ্গলের এক পাশ থেকে ডাক দিবা, আমার বাবা আমানত এই জঙ্গল তোমার কাছে রেখে গেছে আল্লাহর হস্তে, কোথায় আছো তুমি তাকে ফেরত আমার কাছে ফেরত দাও। ভাই আল্লাহ আমার বাবা রেখে যাও আমানত এই জঙ্গলে কোথায় আছে আমার কাছে তুমি পৌঁছে দাও। যখনই গিয়ে ডাক দিলেন গাভী বাবার আমানত কোথায় আছো তুমি চলে আসো আল্লাহকে ফেরত দাও, ঠিকই একটা গোল্ডেন কালারের একেবারে গিনি সোনার কালার একটা গাভী বের হয়ে আসলো, বাকারা যেটা কাউ। এসে ওই যুবকের পাশে দাঁড়িয়ে গেল। তফসিরে বিভিন্ন গ্রন্থে এগুলি ইসরায়েলের কিছু বর্ণনা আছে, গাভী মুখ ফুটে গেল, কথা বলল ওই যুবকের সাথে কাঠুরের ছেলের সাথে, বলে তুমি আমার পিঠে উঠো এখন চলো বাসায় যাই। বলল না আমি তোমার পিঠে উঠবো না। বলে কেন? বলল যে আমার মা আমাকে সে নির্দেশ করে নাই, আমি আমার মা কোন আদেশ নিষেধে আমি বাইরে যেতে পারি না। গাভি বলল তুমি যদি আমার পিছিয়ে আরোহণ করতে তাহলে তোমাকে আমি ধরা দিতাম না, আমি আমার মতো চলে যেতাম, অবাধ্য সন্তানকে আমি সহযোগিতা করতাম না। চলে গেল, সে সামনে সামনে যায়, গাভি পিছনে পিছনে হেঁটে বাড়িতে পৌঁছল। এখন এই গাভি বিক্রি করতে হবে। ঘটনা ওইদিকে বনী ইসরায়েলের লোকজন ওই গাভি তালাশে তারা বের হয়ে গেল, ওরা এই গ্রাম ওই গ্রাম এই হাট ওই হাট বাজার এই বাজার তালাশ করে। এদিকে মা ছেলেকে বললেন যে বাবা তুমি গাভি নিয়ে এলাকার যে বড় বাজার ছিল গরু হাট যেখানে বাজার হয় সেখানে বিক্রি করে নিয়ে আসো। ছেলে বলল মা ছেলে বলল যে মা কত টাকাটা বিক্রি করব? তো দুই দিনার ধরেন দুই দিনার দিয়ে বিক্রি করব। এখন বাজারে নিয়ে গিয়ে এবং যদি তোমার এই গরু বিক্রি হয়ে যায় কেউ কিনে নাই সম্মতি দেয় তাহলে তাকে নিয়ে আসবার সাথে করে আমার এখানে, আমি আমার হাতে এই টাকা বুঝিয়ে নেব। তুই বাচ্চা মানুষ কোথায় হারাই টারাই দিবা? ও ঠিক আছে। বাজারে পৌঁছতেই একজন মানুষ হাজির হলেন, বললেন বাছুর কত বা গাভীর দাম কত? বললেন যে এত। বলো ঠিক আছে ওকে দাও গাভী আমাকে কয় না, আমার সাথে আমার মার কাছে যেতে হবে বাড়িতে। বলে এটা কেমন কথা, এটা আমি যেতে পারবো না, তুমি দুই দিনারের জায়গায় দশ দিনার দাও তখন আমাকে দিয়ে দাও। বলো না এটা হয় না। গাভীটা দেখে গ্রাম আর যত বাজারে মানুষ সবার মানে আকর্ষণীয় একটা, এই ধরনের গাভী সাধারণত হয় না। শেষ পর্যন্ত দশ দিনারে কেনার মতো তার কেউ নাই, ফিরে নিয়ে আসতো বাড়িতে। বাজারে প্রচার হয়ে গেল যে একটা এই ধরনের গাভী বিশাল লম্বা চওড়া উঁচু আজব এক রঙের দেখতে বড় সুন্দর, এই কথাটা ওই পুরো অঞ্চলে ছড়িয়ে গেল। লোক মুখে এখান থেকে ওখান ওখান থেকে হয়ে যেতে থাকলো। পরের হাতে আবার হয়তো বরিশাল ওদিকে তালাস করতেছে, এদিকে আবার হয়তো তখন সাপ্তাহিক হাট ছিল বা যাই ছিল, ওই গাভীটা ফেরত নিয়ে আসলে পরের হাতে আবার বলল মা ঠিক আছে দশ দিনের দাম বলেছি ওদেরকে দশ দিনার চাইবা। তো পরের দিন যখন বা পরের হাটে যখন গিয়ে উপস্থিত ওই লোকটাই আগের দিনের লোকটা হাজির, দাম কত? দশ দিনার। ঠিক আছে দাও কয় না আমার মার কাছে যেতে হবে, একই কথা কয় না এটা হয় না সম্ভব না। বলল যে তাহলে কেমন হবে, এখন দশ দিনারের এই গাভী কেনার মতো তো বাজারে কেউ নেই, অনেক দাম তখন দশ দিনার, আর এখন বিশ দিনার দাম বলতেছে। ওই সন্ধ্যা পর্যন্ত দাও চলো ঠিক আছে এটা মানা করে করে সন্ধ্যা হয়ে গেল, বাইরে ফেরত আসলো। একই ঘটনা, মাকে এসে খুলে বললেন যে মা এই ঘটনা, ওই একই লোক। এরপরের হাতে আবার ওদিকে বরিশালে আস্তে আস্তে এই ঘটনা তাদের কাছে পৌঁছছে এই কথা যে এই ধরনের দাবি ওমর এলাকায় ওর হাতে উঠেছিল, ওরাও এসে হাজির, ওরা তলাশ করতেছে। এদিকে তৃতীয় বার যখন হাতে গেলেন এই বাজারে গরু বিক্রি করার জন্য গাভী, মা ছেলে বললেন মা এবার দাম কত চাইব। বললেন যে এবার যদি ওই লোকটাই তোমার কাছে আসে বলবা যে দাম জিজ্ঞেস করলে বলবা যে আমার মা বলেছেন আপনি এর দাম কত হলে বিক্রি করবো বলেন। আমার মনে হচ্ছে এখানে কোন একটা ঘটনা রয়েছে, একটা হয়তো সন্দেহ। তৃতীয় দিন যখন বাজারে উঠলো একই মানুষ এসে হাজির, আর যখন এবং বললেন যে তুমি আমার সালাম বলবা লোকটাকে, মা বলে দিলেন। লোকটা হাজির বলেই বললেন যে আপনাকে আমার মা সালাম বলেছেন। আর দাম যখন জিজ্ঞেস করলেন বললেন যে আপনাকে জিজ্ঞেস করতে বলেছেন কত হলে বিক্রি করব। তখন ওই লোকটি আসলে ছিল একজন ফেরেস্তা, বনী ইসরাইল এখনো পৌঁছে নাই এলাকায়। বললেন যে তুমি গাড়িটা বাড়িতে নিয়ে যাও, বনী ইসরাইলে এই ধরনের একটা ঘটনা ঘটছে, ওরা এই গাড়িটা তালাশ করছে, আল্লাহ এই গাড়িটাই তাদের জন্য জমা করতে বলছে, এই গাড়ি বরাবর স্বর্ণ দিয়ে তোমরা গাড়িটা বিক্রি করবা, এই গাড়ি অত ওজন হয় এই ওজনে স্বর্ণ দিলে বিক্রি মানে করবে না। ঠিক আছে, চলে গেল ওদিকে বনী ইসরাইলের কাছে এই খবরটা পৌঁছল, কারণ দুই তিনবার বাজারে এই খবরটা চতুর পুরো এলাকার মধ্যে ছড়িয়ে গেছে। একটা আশ্চর্য ঘটনা, আশ্চর্য গাড়ি, এই ধরনের দাম, একটা লোক এসে এরকম দাম বলে, এটা একটা যাই হোক। বনী ইসরাইলরা শেষ পর্যন্ত ওই কাঠুরের বাড়িতে এসে পৌঁছল, গাড়ি দেখে বর্ণা মতে মিলে গেল, বলল যে গাভির দাম কত, বলে যে গাভির পরিমাণ গরু দিলে আমরা গাভি দেব না হলে দেব না। যেহেতু বেচারা পুরো গ্রামবাসী একটা বিপদে, সবাই রাজি হল এবং তারা যে কোনো ভাবে তাদের এই গরু দিয়ে গাভি কিনে নিয়ে চলে গেল। মুসা আলাইহিসসালাম বললেন গাভি জবাই করো, তারা গাভি জবাই করল। জবাই করার পরে বলল যে একটা অংশ নিয়ে এই গাভীর গোস্তে একটা অংশ নিয়ে ওই মৃত্যু চাচার গায়ে আঘাত করো। একটা অংশ নিয়ে যখন আঘাত করল চাচা জীবিত হলেন, দাঁড়িয়ে গেলেন এবং দাঁড়িয়ে বললেন যে আমাকে হত্যা করেছে আমার ভাতিজা অমুক, আমার সাই সম্পত্তির মালিক হওয়ার জন্য, বাবার মেয়েকে বিয়ে করার জন্য, আমি এতে রাজি হইনি সেই জন্য। বলার পরে সে আবার মরে গেল, যে উদ্দেশ্য ছিল সেটাও হাসিল হয়ে গেল। এই ঘটনাটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে এই ঘটনা বর্ণিত হয়েছে, ওই কল মুসা লিকাওমিহি ইন্নাল্লাহ ইয়আমুরুকুম আন তাদবাহু বাকারা, স্মরণ করুন ওই সময়কার, ওই সময় বা ওই ঘটনা যখন মুসা তার জাতিকে বললেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ইয়আমুরুকুম তোমাদেরকে নির্দেশ করেন আন তাদবাহু বাকারা একটি গাভী জবাই করার জন্য। কালু তারা বলল আতাত্তাখিযুনা হুজুয়া, আপনি আমাদের সঙ্গে তামাশা করছেন উপহাস করছেন মুসা আলাইহিসসালাম। কালা আউযু বিল্লাহ আকুনা মিনাল জাহিলিন, মুসা আলাইহিসসালাম বললেন আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, আশ্রয় চাচ্ছি যে আমি একজন অজ্ঞমূর্খদের অন্তর্ভুক্ত হই, কারণ ঠাট্টা বিদ্রুপ করা এটা মূর্খদের কাজ, আমি এই মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি, অত এই কাজটা তো আমার দ্বারা অসম্ভব হতেই পারে না, কি জন্য তোমাদের কাছে আমি মানুষ, ওদের কথা হলে একটা মানুষ মরে ছাড়া আপনি গাভী জবাই করতেছেন, দুইটার মধ্যে মিল কি আছে, এটা ঠাট্টা। তাদের জ্ঞান অনুসারে তারা মনে করছে এটা একটা ঠাট্টা বিদ্রুপ করতেছে, উপহাস করতেছে। মুসা আলাইহিসসালাম তাদের উত্তর দিলেন যে আমি এই কাজটা আসলে তো আমার, আমি আমার চিন্তা চেতনাই বলি নাই, আমি তোমাদের উপহাস করি না, আমি আল্লাহর কাছে পানা চাই। এরা বড় একটা জাতি ছিল, প্রশ্নের এবার শুরু করল, বলল যে আপনার প্রতিপালকের কাছে দোয়া করুন, বললেন ইন্না হোক একই নিশ্চয় আল্লাহ বলেন ইন্না বাকারাতুন, সেটা এমন একটা গাভি লা ফারিযুন বেশি বয়স্ক না, ওলা বিক্রম কম বয়স না, আওয়ান বাইনা যালিক এর মধ্যবর্তী বয়সের মানে জুয়ান, না বুড়া আর না একেবারে ছোড়া মানে মধ্য বয়সের, তোমরা করো যা নির্দেশ করা হয়। তো তোমাদের যে গাভি জয় করতে বলা হচ্ছে এরকম গাভি তোমরা জয় করো। তারা আবার প্রশ্ন করল যে এই গাভিটার রং কেমন, এটা আপনার কাছে প্রভুর কাছে প্রতিপালকের কাছে আবার প্রশ্ন করুন, দোয়া করুন, বলুন এই রংটা কি, এই গাভীটা একটা রং জানলে তালাশ করতে সুবিধা হবে আমাদের। বলে যে আল্লাহ তালা বলছেন এই গাভীটা হল হলুদ কালার, খুব যেটা কি বলে আপনার ডিপ কালার বা এই হলুদ কালারটা যেটা মানুষ দেখে আনন্দিত হয়, বললেন কারণের কথা গিনি শোনা বললেন যেটা কালো হয় এই কালারের, ফাকুন মানে যেটা উজ্জ্বল আর কি। কিছু হয় দেখবেন যে হলুদ কালার হয়তো একটু মানে হালকা একটা ডিপ, তো ডিপ কালার হলুদ কালার আর কি। কালের নানা রপ্তানি উভয় মিললা না মাহি, তারা আবারও বলল যে হে মুসা আলাইহিসসালাম আপনি আপনার রবের কাছে দোয়া করেন, কত ব্যাপার দেখেন বলছেন আজ আমাদের রবের কাছে দোয়া করেন, আপনার রবের কাছে তখন বারবার বলতেছে, বুঝতে পারত যে আমাদের রবকে বলুন আমাদের সমস্যাটা সমাধানের জন্য কি যাব। মানে তারা যেহেতু চাচ্ছে না এটা করতে এবং তাদের চিন্তা চিন্তা ভাবতেছেন এটা তো কি সম্পর্ক আছে, এটা তো মজা ঠাট্টা বিদ্রুপ করছে আমাদেরকে। তিনাল বাকারা পেশাবা আরেই না, আমাদের গাভী এই ধরনের গাভী তো অনেক রয়েছে, তো কিভাবে ওই গাভী যে গাভী জয় করলে আমাদের এই সমস্যার সমাধান হবে সেটা তো আমাদের কাছে তাস্তাবা মানে সদেশ খুব বহু গাভী আছে। ওই না ইনশাআল্লাহ মহতার লাস্টে একটা কথা বললো নিশ্চয়ই আমরা আল্লাহ চাইলে এদের প্রাপ্ত হব। কর আগিন্দা হয়ে অপর ইন্দা প্রাপুল্লাহ গারুল তুসিরুল আর্দাওয়ালা আতাসকিল হার্স, মুসা ইসলাম বললেন আল্লাহ রাব্বুল বলছে সেই গাভীটা কোন কাজে একে ব্যবহার করা হয় না, মানে এটা কি বলে তুসির আজ মানে জমি বা ক্ষেত খামারে একে হাল চাষে লাগানো হয়নি, একে কোনো কাজে ব্যবহার করা হয়নি, ওই আতস্কিল হাত এবং তাকে দিয়ে কোনো জমিনে পানি ওই ঘিনি দিয়ে পানি উঠানো হয়নি, মানে আগে কুয়া থেকে পানি উঠানো হতো পশু দিয়ে। মুসাল্লাম এখন একেবারে সম্পূর্ণভাবে সে মুসাল্লামা মানে ত্রুটি মুক্ত না, সে একটা ফিহা তার মধ্যে কোনো ত্রুটি নেই, মানে হাল চাষ করলে কোনো কাজে লাগালে সেটা দাগ দাগ পড়ে বা এসে না, সম্পূর্ণভাবে একেবারে সুন্দর একটা গাভী। এখন আপনি সত্য জিনিসটা আমাদেরকে বলেছেন, এই বর্ণনা মতে আমরা এখন পালাকে তালাশ করতে পারবো, বের করতে পারবো। অতঃপর তারা ওই গাভী নিয়ে আসলো গোল্ডের মূল্যে এবং তারা এটাকে জমা করলো যেটা তারা আসলে জমা করতে চায়নি, কারণ তারা এড়াই যাচ্ছিল ছাল চতুরি করতেছিল। আল্লাহ বলছে ওই কাতাল তুমার, যখন তোমরা স্মরণ করো ওই সময় যখন তোমরা একটা ব্যক্তিকে অনেক চাচাকে হত্যা করেছিলে, তোমরা এর মধ্যে মতনৈক্য করেছিলে বা মতনৈক্য না ঝগড়া, কেউ বলেছিল জবাই তোমরা তোমরাই করেছিল না আমরা করি নাই, অল্লাহমুখী জুম্মা কোন তুমটা আমার তার তোমার তোমরা যা গোপন করো আল্লাহ রব্বুল আলামিন তা প্রকাশ করে দেন। সকলরা গরু বা আজিহা, আমি বলেছিলাম যে তার একটা কিছু অংশ দিয়ে ওই মৃত্যু ব্যক্তিকে তোমরা মারো আঘাত করো, আলমীর মৃত্যুকে জীবিত করে ওই কুমায়াতি এবং তার নিদর্শনাবলী তোমাদেরকে দেখান লাল, যাতে করে তোমরা চিন্তা ভাবনা করো তোমরা বোঝার চেষ্টা করো। ঘটনা আমাদের অনেকের জানা, এখানে যেটা আমাদের তাওহীদের সম্পর্ক যেটা যে আল্লাহ রব্বুল আলমিন তিনি জান দেন, তিনি জীবন দেন, তিনি মারেন, তিনি মহী তিনি মুমিত, এই ঘটনা আমাদেরকে প্রমাণ করে দেয় যে আল্লাহ রব্বুল আলমিন তিনি জীবন দেন তিনি জীবন নেন, এটা আর কাউরে হাতে না পৃথিবীর, আর এটা আমাদের আকীদার তাওহীদের বিশাল একটা অংশ। এই কাজটা রুবুবিয়াতের কাজ, রবের কাজ, আর এই রুবুবিয়াতের কাজ যিনি এই ক্ষমতা যার হাতে তিনি ইবাদতের হকদার, অধিকার অটোমেটিকলি চলে আসবে যেখানে রুবুবিয়াত সাব্যস্ত হবে। এখানে এই ঘটনাতে বেশ কিছু মূলত তাওহীদের শিক্ষা আমাদের আল্লাহ কাদার বিহিল্লাহুল মা তাওহীদ মায়াতিহি, এইভাবে আল্লাহ তোমরা মনে করছো মরে যাবা, আবার কিভাবে আল্লাহ জীবিত করবে? রীতির প্রমাণে ঘটনা প্রমাণ করে যে মহানব্বুল আলমিন আবার পুনরুত্থান মানুষকে করবেন। এখানে পুনরুত্থানে আকিদা এবং তৌহিদি আকিদা আমাদের সাব্যস্ত হয়। এখানে আর কাছে আমরা বুঝতে পারলাম যে ওয়াহির জ্ঞান একমাত্র নবীর রসুলদের কাছে আসে। এখানে আর কাছে আমরা বুঝতে পারি যে যদি বাহ্যিক অবস্থা বা বাহ্যিক ব্যাপারটা আমাদের বোধগম্য না, কিন্তু আল্লাহ ভালো জানেন। আমরা অনেক কিছু শরীয়তের হয়তো আমাদের বোধগম্য না, আমরা হিকমত খোঁজ করে পাব না কি জন্য, তারপর আমাদেরকে মানতে হবে। এটাই হলো ইসলাম বা আত্মসমর্পণ করা মুসলিমের অর্থ। যেখানে কোরআন সুন্নাহ ঐশী কোন বিধান আসবে, সেখানে কোন প্রশ্ন করা দানে বামে ছাড়চতুরি করা চলবে না। এই ঘটনা থেকে আমরা এটাও জানতে পারি। এবং বলি ইসরায়েলরা যে বড় দুষ্ট প্রকৃতির ছিল সেটাও প্রমাণিত হয়। একের পর এক প্রশ্ন, একের পর এক প্রশ্ন, মানে তাকে অ্যাভয়েড করতে চাচ্ছিল। আর আমরা জানতে পারি যে নারী লোভ, অর্থলোভ এবং গদির লোভ, এই তিনটা কিন্তু শয়তানের সবচেয়ে বড় তোপ যা যা আছে মানুষকে স্বীকার করে থাকে। এই ঘটনায় আমরা ডিটেলস দেখতে পাই, নারী এবং অর্থ সুস্পষ্ট। কারণ ভাতিজা চাচাকে হত্যা করেছে কেন, তার প্রপার্টির মালিক হওয়ার জন্য এবং তার মেয়েকে বিয়ে করার জন্য। তার একটা মেয়ে নিঃসন্দেহে অর্থ সম্পদ হালাল উপার্জন বা হালাল ভাবে তার লোভ লালসা, এটা সর্বসম্মত। একজন নারী বৈধভাবে তার বিবাহ বৈবাহিক শরীয়তের বৈবাহিক সূত্রে তাকে গ্রহণ করা নিয়ে আসে এবং তার সঙ্গে ঘর সংসার করে, সেটা অবশ্যই ইবাদত। ধন সম্পদ উপার্জন করা ইবাদত, কোন দায় দায়িত্ব পালন করাও ইবাদত। কিন্তু এই তিনটা যখন শয়তানে যখন এখানে লোক ব্যবসা চলে আসে, তখন বিশাল আকারে একটা কু হয়ে থাকে। আর পৃথিবী জুড়ে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে দেখবেন শয়তানের তিনটা লোভনীয় টোপ দিয়ে সারা পৃথিবীর যত বড় সমস্যা সে করতে আসে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এতটুকুই বলতে চাই যে আসুন কোরআনুল কারিমে এই ধরনের বহু ঘটনা আল্লাহ বলেছেন যেগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে তাওহীদের সঙ্গে সম্পৃক্ত, আমাদেরকে পড়ার সময় একটু গভীরভাবে বোঝার চেষ্টা করতে হবে, গভীরভাবে বোঝার চেষ্টা করতে হবে। এজন্য আমরা বলছিলাম যে পুরো কোরআন তিনটি বিষয়ে, তাওহীদ, এর বিপরীত শিরিক এবং বিধিবিধান, আর তিন নম্বরে হচ্ছে বিভিন্ন কেসা কাহিনী, এবং এখান থেকে অবশ্যই কিছু শিক্ষণীয় আছে, কিছু শিক্ষণীয় আছে। তা আমরা এভাবে একটু বুঝে যদি পড়ার চেষ্টা করি তাহলে দেখবেন যে আমরা অনেক কিছু বুঝতে পারব ইনশাআল্লাহ। এবার আপনাদের কারো প্রশ্ন থাকলে করতে পারেন। আজকের আলোচনার উপরে কারো প্রশ্ন থাকলে আমরা সংক্ষিপ্ত হয়ে বলেছি। এখানে আরো অনেক শিক্ষণীয় ব্যাপার আছে ঘটনা থেকে, মোট কথা এগুলি মেন বিষয়গুলো। জি, কারো কোনো প্রশ্ন আছে আজকের আলোচনা বা বাইরের কোন আলোচনা?
প্রশ্ন হচ্ছে যে ছেলেরা যদি বড় হয়ে যায় তখন মায়ের সাথে তার কিরকম মানে সম্পর্ক, মাকে জড়িয়ে ধরা বা চুমু দেওয়া, এগুলা কি করা দেয়া যাচ্ছে কিনা, বা মা ছেলেকে জড়িয়ে ধরতে পারে কিনা বা চুমু দিতে পারে কিনা, সেটা আমার কথা কি বোঝা যাচ্ছে পরিষ্কার? জি, সে এটাই জানতে চাচ্ছি আর কি, যে ছেলেরা যখন সাবালক হয়ে যায় তখন মায়ের সাথে তার কিরকম মানে সম্পর্কটা হবে, একই বিছানায় ঘুমানোর ব্যাপারে বা তাদেরকে জড়িয়ে ধরা, ছেলে যদি জড়িয়ে ধরতে চায় বা মা যদি ছেলেকে জড়িয়ে ধরতে চায় তাহলে এটা মানে দায়িত্ব আছে, কি পর্যায়ে দায়িত্ব আছে সেটা জানতে চাচ্ছিলাম। জাযাকাল্লাহু খায়রান।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ছেলে যদি বড় হয়ে যায় মার সঙ্গে কেমন সম্পর্ক? নিঃসন্দেহে মা এবং সন্তানের সম্পর্ক অনেক গভীর সম্পর্ক, এটা অত্যন্ত ভালোবাসার সম্পর্ক। ছেলে এবং মেয়েরা 10 বছর বয়স হয়ে গেলে তাদের বিছানা আলাদা করতে হবে, ছেলেদের ও মেয়েদের ভিন্ন ঘর লাগবে, আলাদা রুম লাগবে। এবং সবার আলাদা আলাদা বিছানা হতে হবে, আলাদা বিছানা হতে হবে। ছেলে মার মাকে জড়ে ধরতে পারে, সেটা স্বাধীনতা বজায় রেখে, যেটা দৃষ্টিকটন আহম, এক এক সমাজ হয়তো এক এক ধরনের কালচার হতে পারে, মা মশলা করতে পারবে, মা ছেলেকে, মা ছেলের হয়তো মুখে কপালে গায়ে চুমা দেওয়া বা জড়ে ধরা করতে পারে, কোন সমস্যা নেই। এভাবে ছেলে মাকে হয়তো তার কপালে মাথায় চুমা দিতে পারে, মশলা করতে পারে, করতে পারে, যেটা এক এক সমাজ এক এক ধরনের একটা ইয়ে আছে। আরবদের সমাজ হাতে একটা, আমাদের সমাজে আর একটা। আমাদের সমাজে মানে জিনিসগুলো খুব দূরত্ব মনে হয়, স্বাধীনতা বা স্বাধীনতা বলতে বলছে এমন চেতনা হয় যে মানুষের কাছে সামাজিকভাবে দৃষ্টিকট মনে হয় এটা কেমন ছেলে মেয়ে মা, এক এক সমাজ এক ধরনের এটা হয়তো চলে। তবে আমাদের সমাজে একটা দূরত্বই মনে হয়, বড় হয়ে গেলে যেন ছেলে আলাদা মা আলাদা, না মা আমাদের যেহেতু মাহারাম মহারামাত, সেজন্য তাদের কর্মতন করা, কপালে হাতে চুমু খাওয়া, ভালোভাবে জড়িয়ে ধরা, ছেলে হয়তো মাকে মা ছেলেকে, হয়তো ছেলের বিছানায় হয়তো মা গিয়ে ক্ষণিকের জন্য হাতে একটু হয়তো রেস্ট করলো, ছেলেকে হাতে জড়ায় ধরলো স্বাভাবিকভাবে, মা ছেলেও হয়তো মার ঘরে গেল। এগুলো এক এক সমাজে এটা যেটা মানে দৃষ্টিকটনা বা মা ছেলের মধ্যে চলার মতো সেটা করতে পারে, অসুবিধা নেই আমার জি। তবে যদি এখানে চরিত্রহীন সন্তান হয়, যেটা মুসলিমদের মাঝে না অমুসলিমদের, বা এখন অনেক ছেলেপেলেও বাইরে গিয়ে চরিত্রহীন হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই তখন পর্দা করতে হবে ছেলেকে মাকে, মা ছেলেকে, তখন মাও খারাপ হতে পারে নাউজুবিল্লাহ, সেক্ষেত্রে মা থেকেও ছেলেকে পর্দা করতে হবে। মোট কথা, ছেলে বিশেষ করে যদি চরিত্র নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তাকে পূর্ণ গায়ে মাহারাম পুরুষের মতো তাকে পর্দা করতে হবে এবং তার সঙ্গে দূরত্ব সৃষ্টি করতে হবে, যাতে করে কোন ঘটনা না ঘটে যেটা শয়তান করতে চেষ্টা করে জি। আর কারো কোনো প্রশ্ন আছে?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিষয়ে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, যে শেখ, যে আপনি যে এই যে কোরআনের তাফসীর করলেন, তার আগে যে একটা ইতিহাস বললেন, এই ইতিহাসটা কি খ্রিস্টানদের ইয়ার থেকে না? আমি প্রথমেই ক্লাসে ছিলাম, কিন্তু আমি আউট হয়েছিলাম, আমি টের পাইনি, পরে আমি আসলাম, শুনতে পারিনি। তো এই এই ইতিহাসটা যে সোনার মূল্যে এই যে গাভীরা ক্রয় করা হবে, এটা কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না কোন খ্রিস্টানদের কিতাব থেকে নেওয়া, এটা আমি একটু শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা কি বোঝা গেছে শেখ? জি
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ঘটনার বিভিন্ন তফসির গ্রন্থের আলোকে আমি আলোচনা করেছি, এখানে যেগুলো বেশিরভাগ ইসরায়েলিয়াত ইসরায়েল সম্পর্কে আলোচনায় বলেছেন, হাদিস আনবান ইসরায়েল ওলা হারাজ লা তুসাদ্দিকু ওয়া লা তুকাদ্দিবু, বলে ইসরায়েলদের যে সমস্ত বর্ণনা তোমরা বর্ণনা করতে পারো, সমস্যা নাই, সত্য মনে করেও মিথ্যা মনে করো না। তবে যেটা কারণ মিথ্যা মনে করি হয়তো বাড়াবাড়ি থাকতে পারে, আমার হয়তো এখানে কিছু সঠিকও থাকতে পারে, যদি তরাত ইঞ্জিলের হয় তাহলে সে সত্য মিথ্যা বললে সেটা পাপ হয়ে যাবে, আর মিথ্যা হতে পারে, কারণ তরাত ইঞ্জিল তারা আবর্তন পরিবর্তন করেছিল। তবে এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা বলেছে, তারা প্রশ্ন করার পরে এই কঠিন তাদের উপরে নেমে এসেছিল, প্রশ্ন না করলে যদি একটা আমি জমা করলে হতো, এ কথা আদেশে এসেছে জি। এই ধরনের ঘটনাগুলো বেশিরভাগ ইসরায়েলিয়াত বর্ণনা থেকে আমরা বর্ণনা করতে পারি মানুষকে শোনানোর জন্য, শেখানোর জন্য জি। আচ্ছা, ইউটিউবে গেলে আপনার পাবেন, একটা নারী, একটা অর্থ, একটা হল গদি পদ পদল। আজ দেখেন কে প্রেসিডেন্ট হবে আর কে প্রধানমন্ত্রী হবে আর কে দেশের মালিক হবে বা কোম্পানির মালিক হবে, ইত্যাদি অনেক সময় ছেলে বা পায়ে লেগে যায়, ভাই ভাই লাগে, মোট কথা পদ বা দায়িত্ব নামাজ পাওয়ার জন্য বড় দায়িত্ব, এবং অর্থ এবং নারী, এই তিনটা অবশ্যই শরীরে জায়েজ এবং সঠিকভাবে পালন করেছিল ইবাদত, কিন্তু যখন সেটা শয়তানের মোহ সেখানে চলে আসে অবৈধভাবে, তখন সেটা এই পৃথিবীকে অনেক পোহাতে হয়, অনেক কিছুই কষ্ট স্বীকার করতে হয়, এক মানুষের জন্য লক্ষ মানুষেরও কত কিছুই কষ্ট হতে পারে। জি, আজকের মতো এখানে শেষ করি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন বুঝার এবং সেগুলিকে আমাদের জীবনে আমল করার, বিশেষ করে আমরা কাঠুরের যে ঘটনা শুনেছি সেখান থেকে আমাদের কিছু শিক্ষণীয় রয়েছে, সন্তান কেমন সৎ হওয়া দরকার, গরিব মা বা বিধবা মার জন্য সন্তানের কি হওয়া উচিত ইত্যাদি, ওদিকে গাভীর ঘটনা থেকেও আমাদের শিক্ষণীয় রয়েছে। আয়েশা আপু জানতে চেয়েছেন যে দুয়া একটা, এটা সকাল সন্ধ্যা না শুধু সকালে? সকালে ফজর নামাজের পরে, সকালে ফজর নামাজের পরে, আল্লাহ নবী ফজর নামাজ পরে দুয়াটা পড়ে বের হয়ে গেছিলেন, যেটা জুয়াইদের হাদিস দ্বারা প্রমাণিত। জি, শুধু ফজরে, সকালে বিকালে না, সকালে পড়া তো এটা। জি, তাহলে আজকে মতো আমরা এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইরা ওয়া বারাকাতুহু ফিকুম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।